بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم صدق الله العظيم. قراءة السبع سورة الضحى براج. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك رب ربك فترضي ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم يجدك يتيما فآوى 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 ألم يجدك يتيما فآوى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى فهدى ووجدك عائلا فأغنى 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 فأما اليتيم فلا تقهر وأما السائل السائل فلا تنهر وأما بنعمة رب بك فحدث صدق الله العظيم.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম এহসান ও দয়া ফজল করম, তিনি আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, মন মগজ দিল দেমাগ ভালো রেখেছেন, দিনই শগল নিয়ে কিছু সময় কাটাবার জন্যে এখানে সবাইকে আসার তৌফিক দান করেছেন। কোরআনে কারিম থেকে যা তেলাওয়াত করা হলো এর মর্ম হইল, যারা ইমানদার মুমিন মুসলমান এদের মধ্যে স্বভাবত মানুষের যেসব বিষয়ের প্রতি মহব্বত থাকার কথা এগুলো তো থাকবে, এগুলো তো আছে থাকবে, তবে আল্লাহ পাকের প্রতি এদের মহব্বতের অবস্থাটা অনেক মজবুত, ওই সবগুলো কমজোর, আর আল্লাহর প্রতি মহব্বতের অবস্থাটা খুব মজবুত। মানুষের মধ্যে সাধারণত আল্লাহ পাক মহব্বত দিছেন, মহব্বত দিয়েই মানুষকে পয়দা করেন, মহব্বতের যোগ্যতা, যেটারে বাংলাতে আমরা ভালোবাসা বলি। আসলে মহব্বতের হাকিকত হইল মায়লানুন নফস, যেই জিনিসের মধ্যে মজা আছে, যে কোনো লাইনের মজাই হোক, এই মজার জিনিসের দিকে নফস ঝুঁকে যাওয়া, নফস ঝুঁকে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, এটাকে কি বলে? মহব্বত। আর এই মহব্বতের মধ্যে যখন প্রচণ্ডতা আসে তখন এটাকে এশক বলে, মহব্বতের মধ্যে যখন প্রচণ্ডতা আসে তখন এটাকে এশক। আমাদের ওরূপে সাধারণত এশক শব্দটা মহব্বতের তাবেই, মানে মানুষের মধ্যে ন্যাচারাল যে মহব্বত আছে এগুলোর প্রচণ্ডতা হলেই এটাকে এশক বলে। তো মানুষের মধ্যে সৃষ্টিগত এমনি যে মহব্বত আছে এটা মহব্বতের তবেই বলে, এটাকে ন্যাচারাল মহব্বত, স্বভাবজাত মহব্বত, এটা গায়রে এখতিয়ারি, এটার উপরে মানুষের এখতিয়ার থাকে না, এটা থাকে না। শরীয়তে মহব্বতের মোকাল্লাব বানাইছে, আবার গায়রে এখতিয়ারি জিনিসের উপর শরীয়ত মোকাল্লাব বানায় না। মানুষের এখতিয়ার বহির্ভূত হবে যেটা হয় ওটার ব্যাপারে শরীয়ত মানুষকে মোকাল্লাব করে না, হুকুম দেয় না, ওটাতে বাধ্য করে না। আল্লাহ পাকের হুকুম আহকাম তো অনেক মহব্বত সংক্রান্ত, যেমন আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রাসুলের ভালোবাসা সব কিছু থেকে বেশি হতে হবে, আল্লাহর ভালোবাসা রাসুলের ভালোবাসা, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান,
an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma.
যেন আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত সবচেয়ে, এখন এটা মুকাল্লাফ, আরো বিভিন্ন নুসুস থেকে বোঝা যায় যে এটার মুকাল্লাফ বানাইছে। এখানে বড় ধরনের প্রশ্ন মহব্বতের, তবে এই ন্যাচারাল মহব্বত, যেমন সন্তান মায়ের প্রতি দুর্বল থাকেই, এই দুর্বলতাটাকেই মহব্বত বলে। সন্তানের মায়লানের নফস মায়ের দিকে, বাবার দিকে, ভাই বোনদের দিকে, মানুষের মায়লানের নফস তার ধন দৌলতের দিকে, এগুলো তবেই, এগুলোরে ন্যাচারাল মহব্বত বলে, ন্যাচারাল ভালোবাসা। এখন একটা প্রশ্ন, মহব্বত তো সাধারণত তবেই হয় ন্যাচারাল, আল্লাহ পাক আবার মহব্বতের মুকাল্লাফ বানাইছে, এটার জবাব দেওয়ার জন্য হযরত থানবী রহমতুল্লাহ আলাই এক পন্থা অবলম্বন করছেন, কারণ উনি লম্বা চূড়া আলোচনা করছেন এই বিষয়ে, আলোচনা করে তিনি একটা ফায়সালা করছেন অনেক সুন্দর, মহব্বতকে ভাগ করছেন, অনেকেই ভাগ করে মহব্বত দুই প্রকার, একটা হইল তবেই আর একটা হইল আকলি, তবেই একটা হইল আকলি। মহব্বতে তবেই তো বুঝলাম, মহব্বতে আকলি কাকে বলে? ইশারুন নাফা বা ইশারু মা ইয়ানফা, আমার জন্য যেটা ফায়দাদায়ক হবে ওটাকে প্রাধান্য দেওয়া, এটা মহব্বতে আকলি। যেমন ঔষধ তিতা লাগে, মায়লান নফস নাই, তবিয়তের মায়লান সেটার দিকে নাই, তিতা জিনিস খেতে চায় না, মায়লান নফস নাই, এরপরেও সেটাকে প্রাধান্য দিছে, মায়লান নফসে চায় এটা না খাইতে, কিন্তু এরপরেও সে এটা খায়, চিরতা খায়, চিরতা একটা এই জড়িবুটি গাছের কিছু আর কি, এটা অনেক তিতা, চিরতাকে হয়তো চিরতিতা দেখে সংক্ষেপ করছে, চিরতা চিরতিতা অনেক তিতা। মনে চায় না, আগের চিকিৎসা বেশিরভাগই ছিল বনাজি কবিরাজি, এগুলো ওই গাছের ছাল চামড়া সিল্কা এটা সেটা সব বেশিরভাগই হইতো তিতা, এগুলো খাও, তবুতে চাইতো না, অনেকে নাকের মধ্যে টিপ দিয়ে ধরে এরপরে খাইত, মানে গন্ধ কঠিন ভূমি হয়ে যায় নাকে, এরপরে কিন্তু খায়, খাইত কেন? এটার দ্বারা আমার রোগ সারবে, এটা আমার জন্য নফা বক্স, আমার জন্য এটা লাভ, এটা লাভের, ইশারু মা ইয়ানফা বা ইশারু নাফে, এজন্য এটা ঈশার মানে প্রাধান্য দেওয়া, তো এজন্য এটা খায় ঈশার নাম আল্লাহ। তো এটাকে মহব্বতে আকলি বলে। যারা আরেফ আহলুল্লাহ, এদের মধ্যে দোনো মহব্বত আপন আপন জায়গায় থাকে, তবে কামেলিনদের মধ্যে মহব্বতে আকলির প্রাধান্য থাকে, আর মহব্বতে তবেই তাদের মধ্যে মাগলুব থাকে, মহব্বতে আকলি কামেল থাকে মানে গালেব থাকে গালেব। এই জন্য মহব্বতে তবেই যদি মহব্বতে আকলির সাংঘর্ষিক হয়, মহব্বতে আকলি আর মহব্বতে তবেই পারস্পরিক সাংঘর্ষিক হয়, তখন ওনারা মহব্বতে আকলিকেই প্রাধান্য দিয়ে চলে, মহব্বতে তবেইকে মাগলুব করে চলে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এটার মতলব হলো এটা তারা মহব্বতে তবেই তো আসে, এটা মাগলুব থাকে তাদের কাছে থাকবে, আর মহব্বতে আকলি এটা কি থাকবে গালেব। যেমন হচ্ছে থানবী আলাইহি রহমা এ ব্যাপারে অনেক লম্বা চড়া আলোচনা করছেন, উনি অনেক বড় মাপের মানুষ, সেই হিসাবে বড় আলোচনা অনেক সুন্দর জামে মানে বলা যায়। বাকি এটার সাথে আর একটু কিছু পাওয়া যায় আমাদের দারুল দেওবন্দের মুহাদ্দিসিনদের কাছে, যেখানে হাদিসের মধ্যে এই মহব্বতের আলোচনা আসছে, বারবার আসছে, বিভিন্নভাবে আসছে, বিভিন্ন শব্দে আসছে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত বেশি হওয়া, তাই না, হুব্বু ফিল্লাহর বিষয় আসছে, ইস্তিকমাল ইমানের কথা আসছে, যেটার উপরে ইমানের কামাল নির্ভর করে, এবং কোরআনেও যেসব মেসাল পেশ করছে জায়গায় জায়গায় দেখা যায়, যেখানে মহব্বতে তবির জিনিসগুলোকেই দেখানো হয়েছে যে এগুলোর চেয়েও আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত বেশি হইতে হয়। তো এখানে এরপরও কিছু প্রশ্ন থেকে যায়, আমাদের দারুল দেওবন্দের মুহাদ্দিসিনে কেরাম ওনাদের দুরুস বা তাশরিহাত তাওজিহাত দেখলে যেটা স্পষ্ট হয়, ওনারা এই দুই মহব্বতের সাথে আরেকটা মহব্বতের প্রকার দেখান, বলে হবে ইমানি, মহব্বতে ইমান, মহব্বতে তবেই, মহব্বতে আকলি, মহব্বতে ইমান। এবং মহব্বতে ইমানের পাওয়ারটাকে শক্তিটাকে ওনারা সাবেত করেন যে এটা মহব্বতে আকলি তো দরকিনার, মহব্বতে তবেই যেটার প্রতি মানুষ এমনি দুর্বল হয়ে যায় সব মানুষ, ওগুলোর চেয়েও এই মহব্বতে তবেই অনেক উপরে, অনেক শক্ত। আর বিভিন্ন জায়গায় মহব্বত দ্বারা মহব্বতে ইমানই মুরাদ, এটা ওনারা বুঝাইতে চাইতেছে, মহব্বতে ইমান, মহব্বতে তবেই তো আমরা যতদূর দেখব একটা মা তার সন্তানের জন্য যা করে, একটা সন্তান তার আদরের মার জন্য যা করে, সর্বোচ্চ মহব্বতে তবেইর মাঝার এখানে, বা একটা স্বামী তার স্ত্রীর জন্য যা করে, একটা স্ত্রী তার স্বামীর জন্য যা করে, এর চেয়ে উপরের আর কোনো ক্ষেত্র তো দেখানো যায় না মহব্বতে তবেই। বা এরকম দুনিয়ার কিছু আশেক মাসুকের ঘটনা আছে দুনিয়াবি, ওখানেও তারা একে অপরের জন্য যা করে দেখাইছে অতটুক, এর চেয়ে বেশি কিছু আর মহব্বতে তবেইতে আসে না, নাই। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবীরা রাসূলের জন্য আর আল্লাহর জন্য যা কিছু দেখাই গেছেন সেটা এর চেয়ে আরো বহুত উপরে, অনেক উপরে, অনেক উপরে, অনেক, দুনিয়াতে কেউ সেটা করতে পারার না, মহব্বতে তবে রেঞ্জেও সেটা আসে না। অনেক উপরের অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর থেকে আসেন, যে কোনো কারণে রাসূল ইসলামের সফরের, সেটা অনেক সময় আজওয়াজে মুতাহাররাতের কেউ না কেউ থাকতেন। ওই সফরে রাসূল ইসলামের বিবি ছিলেন হয়তো সাউদা বা সাফিয়া, এই দুইজনের কোনো একজনই গালেব, কোনো একজন নাম মনে নেই ছিলেন। তো রাসূল তো ওটের উপর সাওয়ার, হাওদা ছিল, হাওদা হাওদা পালান আরবিতে খিদরা বলে, এর মধ্যে ছিলেন, এটা পালকির মতো পালকি। আমাদের দেশে এখনো দেখানোর জন্য পালকি দেখে, আগে তো পালকির সচরাচর কি ছিল, ব্যবহার ছিল, প্রচলন ছিল পালকি। রাস্তাঘাটে তো ভালো ছিল না, সম্মানিত মানুষদেরকে পালকিত করে নিত, নতুন বউকে পালকিত করে নিত, এ ধরনের বিষয় আদি আছে। এখনো বড় বড় বিয়া শাদির মধ্যে পালকির একটা রসুম রাখছে, গাড়ির থেকে নামাইয়া এখান থেকে ওই মাত্র ওখানে, গাড়ি তো আর সিঁড়ি বেয়া দোতলা ধরতো না, তাই না? গাড়ি একটু দুই চার হাত দূরেই থামে, ওখান থেকে নতুন বউকে হাঁটাবে না, তো বিবাহের স্টেজে নিবে, ওখানে পালকি রেখে ও গাড়ির থেকে সরাসরি পালকি তুলছে, পালকি তুললে পালকি ধইরা কাঁধে নিয়া উপরে উঠে। এই রেওয়াজ এখনো বিভিন্ন জায়গায় আছে, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নাই, তবে আছে। আর পালকির রেওয়াজ তো আমরা ছোটবেলায় শুধু বিবাহ শাদী না, এমনি পালকি, এটা মহিলা মানুষ বাবার বাড়ি যাবে, পর্দানুষীন মহিলা, রিক্সারও রাস্তা নাই, হেঁটে যেতে হয়, হেঁটে যাওয়াও অনেক কষ্ট দূরের, তোর বিকল্প পথ কি ছিল, পালকি, পালকি করেছিল। বিবাহ অনুষ্ঠানে এগুলো বাধ্যতামূলকই ছিল যেন একরকম, আর ওরা বিভিন্ন কি কি ছন্দমন্দ কইত, আর পয়সা লইত, মানুষ থেকে পয়সা উঠে। যাই হোক, অনেকটা পালকির মতোই এটা ওটের পিছনে বসিয়ে দাও, এটারে হাওদা খিদরে। তো যাই হোক, তো কি হলো, ওটা কিসের সাথে চোট খেয়ে বা কেমনে রাসূলও পড়ে গেলেন, হযরত সফিয়াই গালেবান মনে আসে উনিও পড়ে গেলেন, আবু তালহা পিছনে ছিলেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাহেব, তিনিও ওটের উপরে ছিলেন, উনি মানুষ ওটের, ওট তো অনেক উঁচা, অনেক উঁচা থাকে, ওটের উপর থেকে লাভ দিয়ে পড়তে হইলে একটু প্রস্তুতি নেওয়া লাগে, এই হাফ সেকেন্ড সময় হয়তো লাগবে, কি সেকেন্ড, অর্ধ সেকেন্ড, সামান্য একটু সময় হয়তো লাগবে, একটু প্রস্তুতি নিয়ে লাভ দিয়ে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যেই দেখলেন রাসূল পড়ে গেলেন সামনে, সামনে ছিলেন উনি পিছে ছিলেন, উনি রাসূলকে উঠানোর জন্য ধরার জন্য উনি ওখান থেকে প্রস্তুতি নিয়ে নামবেন, এটাও ওনার গাওয়ারা না, উনি যেমনে ছিলেন এমনি কাঁদতে ফুলে গেছেন, নিজেকে ফালাইয়া দিয়েছেন, নিজে নিজেকে ওটার উপর থেকে ফালাইয়া দিয়েছেন, আমি ফিরে গেলে কি হবে, একটু প্রস্তুতি নিয়ে নাম, এটাও ওনার হবে ইমানের দাবিতে, এটাও ওনার কাছে সহনীয় ছিল, অসহনীয় ছিল। আল্লাহ, দুনিয়াতে এরকম ইতিহাস নাই। যদি মজনুর ব্যাপার হইতো, লাইলি মজনুর ব্যাপার হইতো, মজনু মনে হয় একটু প্রস্তুতি নিয়ে এই লাভ দিত, এমনে বলে দিত প্রস্তুতি নিয়ে লাভ দিত। প্রস্তুতি নিতে আধা সেকেন্ড হাফ সেকেন্ড সময় লাগব। সমস্ত সাহাবায়ে কেরামের হালাতটা এমনই ছিল পুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাদের মহব্বতের যে নিদর্শন, আল্লাহর জন্য তো এর চেয়ে বেশি ছিল। বাকি রাসূল তো কাছে, রাসূল পাশে, রাসূল তো মুজাসসাম সামনে, এই জন্য এটা নমায়া হতো বেশি। কি হতো? নমায়া বিকশিত বেশি হতো। সব সাহাবীদের হালাত এমনই। রাসূল ইন্তেকাল করছেন খবর পাইয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি, আল্লাহ আমার এই শোকের দরকার নাই, আর রাসূলকে দেখছি, আরো আশা ছিল দেখব, এই জন্য শোকটা আমার দরকার ছিল, আর যেহেতু সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে, আর দেখার সম্ভাবনা নাই, এই শোকেরও আমার কি নাই, রাসূলকে দেখছি এই চোখ দিয়ে, এটা এই জন্যই রিজার্ভ থাকুক, আর কিছু দেখতে চাই না। আল্লাহ, দুনিয়া থেকেও পারবে দেখাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা চুল পাকা সাদা ছিল, এখান দিয়ে কয়টা চুল সাদা ছিল, এগুলো গণনা করে রাখতেন। তো আল্লাহর জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আল্লাহর মুলাকাতের জন্য, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাআহ, আল্লাহ পাকের মোলাকাতের আগ্রহ, আল্লাহ পাকের প্রতি মোলাকাতের যে ধরপড়ি ভিতরে সাহাবাদের মধ্যে যা দেখা যায় পাওয়া যায়, বা যুগে যুগেই সাহাবায়ে কেরামের জামাতের লোকরা, এবারে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, নবী আর রাসুল, সুন্না দ্বারা মুরাদ হলো নবীর সুন্না, আর জামাত দ্বারা মুরাদ হলো জামাতে সাহাব। এদের অনুসারীদের মধ্যে এমন হালাত সাহাবীদের পরেও অনেকের মধ্যে ছিল, আছে, হইছে, হবে এবং আছে। যত আরেফিন আছে, কামিলিন আছে, তাদের মধ্যে এমন। তো যাই হোক, আর অনেক ঘটনা, পুরা সাহাবিদের দাস্তান, হায়াতুস সাহাবা, হেকায়াতে সাহাবা, সব এ কথাই বুঝায় যেন মহব্বতে আকলি, মহব্বতে তবেই, এর উপরে শক্তিশালী আর একটা মহব্বত আছে, ওটা হলো মহব্বতে ইমানি হবে ইমান। কোরআনে সুন্নায় যে জিনিসটার কথা বলে মতলুব, সেটা এটা, এটাই আমাদের দারুল দেওবন্দের মুহাদ্দিসিনদের দরস এবং তাদের শুরুহাতের মোতালা যে বিষয় আসে সেটা হলো মহাপতে তবেই ন্যাচারাল জিনিস, শরীয়তের সাথে যে অংশ সাংঘর্ষিক না তা অবশ্যই পালনীয়, অবশ্যই দেখবে, তবে ওটা গালেব যেন না হয়। মহব্বতে আকলি এক পর্যায়ে, এটাও একটা কিসিম ধরা যাবে, তবে এটা অবশ্যই পালনীয়, কারণ আকল সবসময় শরীয়তের মোতাবাকাত করে, যদি আকল সালিম হয়, আকল কি হয়, আকল সালেম হয় বা সালিম হয় যেটাই বলা যাক, তো এটা শরীয়তের মোতাবাকাত করে, মুয়াফাকাত করে, মুখালাফাত করে না, সেটাও পালনীয়, শরীয়তের মাতাহাতি জিনিসেই। আর মহাব্বতে ইমানি, ওটা তো আপন জায়গায় মতলব, ওটার পাওয়ার তো আরো বেশি, অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু ইসলামের এন্তেকালের পরে কোনো এক যুদ্ধের আয়োজন চলতেছিল, তো সেখানে যুদ্ধটা ভয়াবহ হবে, হয়তো অনেকে শাহাদত বরণ করবে, এই বিষয়গুলো যেন আগ থেকেই অনেকটা শ্রুত, অনেকটা বুঝা শোনা, এরকম। ওই যুদ্ধে কেউ যাবে না এ ধরনের কোনো প্রশ্নেই আসে না, বরং সাহাবিদের মধ্যে এক আজীব কৌতূহল দেখা গেল কি কার আগে কে যুদ্ধে যাবেন, আর তাদের অনেক আকাঙ্ক্ষিত জিনিস তারা হাসিল করবেন, কি সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যুদ্ধে শাহাদত বরণ করবেন, আর শাহাদতের সাথে সাথেই তো ওনাদের রুহুকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে, সেখানে আল্লাহর রাসূলকে পেয়ে যাবে, আর অন্যান্য সাহাবি যারা আগে দুনিয়া থেকে চলে গেছেন ওদেরকে পেয়ে যাবেন। এটার জন্য ওনারা একরকম নিত্যের মতো, জজবের মতো কাইফিয়ত ওনাদের মধ্যে। আদান্নাল কালাহিবাত মুহাম্মাদান ওয়া সাহবা বলতে লাগছেন, গাদান্নাল কালাহিবাত মুহাম্মাদান মুহাম্মাদান ওয়া সাহবা, আগামীকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসহাবদেরকে আমরা পেয়ে যাবো আগামীকাল, মাত্র এই কয়েক ঘন্টার ব্যবধান, আগামীকাল আসছে তো পেয়ে যাব, খুশি আর খুশি। অথচ তাদের মা আছে, তাদের বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বহু কিছু আছে, কিনা আছে, সবই তো আছে। মহাপতি ইমানি আবু সালামা উম্মে সালামা ঘটনা, নবদম্পতি, কেমন বুঝায় তাদের ঘটনায় বোঝা যায় স্বামী স্ত্রী সম্পর্কটা তাদের কাছে কিছুই না, মা বাবার সম্পর্কটা কিছুই না, সন্তানের সম্পর্কটাও কিছুই না, অত নবজাতক শিশু, কি আজীব অবস্থা। আল্লাহ মহাপতে ইমানি, এটা একটা বিষয়, এবং এই আলোচনার দ্বারা সমস্ত তৃষ্ণা খতম হয়ে যায়, মিটে যায়। বিভিন্ন রকমের প্রশ্ন আসে, বিভিন্ন রকমের প্রশ্ন, তো মহাম্পতে ইমানিকে যদি মোস্তাকেল এক প্রকার ধরা হয়, এবং এটা যে শক্তিশালী এই বাস্তবতাটা স্পষ্ট করা হয় বা হয়ে যায়, তাহলে এই বিষয়ক সব সমস্যাগুলির সমাধান, এতে রাজাতের দাফাইয়া হয়ে যায়। হযরত হানবী রহমতুল্লাহের উপরে বিভিন্ন এতে রাজাতও আসছিল, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসুল যখন বলছেন সব কিছুর উপরে রাসুলের মহব্বত বেশি হইতে হবে, ওমর বলছেন সব কিছুর উপরে কিন্তু আমার নিজের জানের উপরে এখনো হয় আসেন, রাসুল বলছেন এখনো এতটুকু বাকি আছে, তোমার মহব্বতের মধ্যে কামাল মহব্বত এখনো এতটুকু, রাসুল যখন এরা বলছেন এতটুকু বাকি আছে, এরপর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল আন ইয়া রাসূলুল্লাহ, তখন রাসুল ওমরকে বলছে এখন তোমার ইমান কি হইল, এটা দিয়ে এতে রাসুল তো মহব্বতের তবি স্পষ্টই কি, মানুষের জান মানুষের কাছে প্রিয় মহব্বতে, তবে থানবীর রহমতুল্লাহ এটারও জবাব দিছেন অনেক শক্ত, যে রাসুলের এই কথা বলার আগে যে এখনো এতখানি কমতি আছে, এটা বলার আগে ওমর এটা বুঝতেছিলেন না, ওমর বুঝছেন যে মহব্বতে তবে এইটাই মতলব, আর এই দিকে আমার এটা নাই, কিন্তু রাসুল সাল্লাম যখন পরে বলে দিলেন যে এতখানি কমতি আছে, তখন ওমর নিজে সাথে সাথে বুঝে ফেলছেন যে এখানে আসলে মহাপদে তবি মুরাদ না মহাপদে আকলি, আর আকলান আল্লাহর রাসুল আমার উপরে, আল্লাহর রাসুল আকলান আমার আকলের কাছে, আল্লাহর রাসূল আমার যত জান জীবন সব কিছু থেকে কে? আল্লাহর রাসূল আহাব, এটা উনি বলছেন। এরপরে ওনার এটার উপরে আবারও এতরাজ হয়েছে, হয় না যে আলহামদুলিল্লাহ অনেক বড় খেদমত করছেন হযরত থানভী রহমতুল্লাহ। আবার এর উপরে আবার দেওবন্দের মুহাদ্দিসিনে কেরাম ওনাদের লেখা বা ওনাদের দরস এসব বিষয়গুলোতে আরো কিছু পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমরা সহজে বিষয়গুলো বুঝে নিলে মেনে নিলে মনে হয় সহজে মহব্বতে ইমানই ইমানের মহব্বতের একটা প্রকার, এটা মতলব খুব সহজ হয়ে যায়। এদের বাইরে কি থাকতে পারে? মহব্বতে তবি থাকতে পারে, মহব্বতে আকলি থাকতে পারে, আছে, সমস্যা নেই, সব মহব্বতই আছে। বাকি সবচেয়ে শক্তিশালী কি? মহব্বতে ইমান। মহব্বতে আকলিটাকে তবির উপরে শক্তিশালী করে নেওয়া বানানো অনেক কঠিন, আর মহব্বতে ইমানই তো একরকম ন্যাচারালের চেয়েও ন্যাচারাল। ইমানের দাবিতে যা অটো হয়ে যায়, কি হয়ে যায়? অটো অটো হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি মাসাইল
যে সমস্ত লোকদের জন্য রোজা না রেখে রোজার ফিদিয়া দেওয়া জায়েজ, অতিশয় বৃদ্ধ ব্যক্তি যিনি ভবিষ্যতে সুস্থ হয়ে রোজা রাখার আশা নেই, এমন ব্যক্তির জন্য রোজার পরিবর্তে রোজার ফিদিয়া দেওয়া জায়েজ। এমনিভাবে কোনো ব্যক্তি যদি এমন অসুস্থ হয় যে রোগ থেকে ভবিষ্যতে সুস্থ হয়ে রোজা রাখবেন এমন সম্ভাবনা নেই, তাহলে এমন অসুস্থ ব্যক্তির জন্য রোজা না রেখে ফিদিয়া দেওয়া জায়েজ? যাদের জন্য রোজা না রাখা জায়েজ, এদের সবার হুকুম একরকম না। যারা ভবিষ্যতে রোজা রাখতে পারবে তারা ফিদিয়া দিলে হবে না, তারা এখন থাকবে, পরবর্তীতে রোজা কাজে করতে হবে। আর যারা এমন হবেন যে ভবিষ্যতে সুস্থ হবেন এবং রোজা কাজা করবেন এটা সম্ভাবনা নেই, তারাই শুধু ফিদিয়া দিতে পারবে। তারপরেও কেউ যদি রোজার ফিদিয়া দিয়ে দেয়, রোজার ফিদিয়া দেওয়ার পরে পরবর্তীতে ভবিষ্যতে কখনো সুস্থ হয়ে যায় তাহলে পুনরায় ওই রোজার কাজা করতে হবে, আর পূর্বের দেওয়া ফিদিয়া নফল সদকা বলে গণ্য হবে। সক্ষমতা থাকা অবস্থায় ফিদিয়া দিলে সহি হবে না। রোজার ফিদিয়া হল প্রত্যেক রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাবার খাওয়ানো, অথবা দুই বেলা খাবার খেতে পারে এই পরিমাণ মূল্য প্রদান করা। যদি টাকা দিয়ে ফিদিয়া দেওয়া হয় সেক্ষেত্রে কমপক্ষে একদম কমপক্ষে 1636 গ্রাম গম, আটা, ময়দা অথবা এগুলোর মূল্য প্রদান করতে হবে, এটা ন্যূনতম, বেশিও দেওয়া যাবে। ফিদিয়া দেওয়ার নিয়ম হলো প্রত্যেক রোজার জন্য প্রত্যেক রোজার ফিদিয়া প্রত্যেক দিন আদায় করা, এটা মূল নিয়ম। আজকের ফিদিয়া আজকে দিয়ে দিবে, একজন লোককে দুই বেলা খাবার খাইয়ে দিবে। এছাড়া রমজানের শুরুতে পুরা মাসের ফিদিয়া দিয়ে দেওয়া অথবা রমজানের শেষে পুরা মাসের ফিদিয়া একত্রে দিয়ে দেওয়া, এটাও জায়েজ আছে। এক রোজার ফিদিয়া একাধিক ফকিরকে দেওয়া, এটাও জায়েজ। আবার একাধিক রোজার ফিদিয়া এক ফকিরকে দেওয়া, এটাও জায়েজ। রোজাদারের কিছু সুন্নত ও মুস্তাহাব আমল, রোজাদারের জন্য সাহারি খাওয়া সুন্নত। সাহারির এই সুন্নত আদায়ের জন্য পেট ভরে খাওয়া শর্ত নয়, এক ডুব পানি খেলেও সুন্নতের নিয়তে সুন্নত আদায় হয়ে যাবে। রাতের শেষ প্রহরে সাহারি খাওয়া মুস্তাহাব, রাতকে যদি 6 বার করা হয় তাহলে 6ষ্ঠ প্রহরে সাহারি খাওয়া মুস্তাহাব। তবে এত দেরি করে খাওয়া মাকরুহ, যে সুবহে সাদিক হয়ে গেল কিনা সন্দেহ হয়, এর আগে আগে খেয়ে ফেলি। ইফতারি করা রোজাদারের জন্য তাড়াতাড়ি ইফতারি করা, এটা বুঝতে হবে আমার। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতারি করে নেওয়া, নামাজের আগে ইফতারি করা। খেজুর দ্বারা ইফতারি করা মুস্তাহাব, যদি খেজুর না হয় তাহলে পানি খাবে, পানি দিয়ে ইফতারি করবে, পরে অন্যান্য কিছু খাবে। ইফতারের পূর্বে দোয়া কবুল হওয়ার বিষয়টি হাদিসে এসেছে, এ কারণে ইফতারির পূর্বে বেশি বেশি মাগফিরাতের দোয়া করতে থাকা, আল্লাহ তাআলা বোঝায় এবং আমল করার তৌফিক দেয়।